আজকের বিষয় আপনারা শুনলেন সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে তামাকের ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি।
দর্শকদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আসতে একটু দেরি হয়ে গেল, কারণ সেলিম অথবা তাওহিদ কেউ আমাকে মনে করিয়ে দেয়নি যে এই মুহূর্তে স্টুডিওতে আসতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। সেলিম
আপা, আজকের বিষয় কেন নির্ধারিত হলো তাই আগে বলে নিই। আমি প্রত্যেকবারই আলাপনের সময় কথাটা বলি। গতকাল আমাদের ঢাকার যে রিপোর্টার জহুরুল আলম একটি রিপোর্ট পাঠিয়েছিলেন, যাতে বলা হয়েছিল যে গত 8 বছরে বাংলাদেশে তামাকের ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে গ্যাটস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চমৎকার বিশ্লেষণও ছিল।
হ্যাঁ, তো এই বিষয়টির কারণেই, যদিও আজকে ধূমপান দিবস বা অন্য কিছু না, এরকম বিশেষ কোনো দিন না, এই কারণেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আমরা নির্ধারণ করেছি এবং গুরুত্বপূর্ণ দুজন লোকও আমাদের সঙ্গে জয়েন করেছেন এই বিষয় নিয়ে আলোচনার জন্য। তারা আছেন হলো ডক্টর অরূপ রতন চৌধুরী, সবাই তাকে এক নামে চেনেন, ধূমপান বিরোধী আন্দোলন, যদিও তিনি মানস নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা, সিও, অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব ড্রাগ অ্যাবিউজ, কিন্তু তিনি ধূমপান নিয়ে অনেক কাজ করেছেন
অনেকই।
হ্যাঁ, আরো আছেন একেবারে অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনের সঙ্গে জড়িত এবিএম জুবায়ের, এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রজ্ঞা নামে একটি সংগঠনের। এবিএম জুবায়ের এবং ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
আপনারা আছেন লাইনে?
ব্যবহারকারীদের সংখ্যা কমেছে, এখন এটা বাংলাদেশের কথা তিনি উল্লেখ করেছেন রিপোর্টে, বৈশ্বিক প্রেক্ষাপটে কি হয়েছে আমার জানা নেই বা আমরা পরিষ্কার ভাবে জানি না, সেটা জানবো, এবং তামাক ব্যবহার করলে কি ক্ষতি হয় আমরা কম বেশি মোটামুটি সাধারণ মানুষ হিসেবে জানি।
আর একটা, আমি সেই কারণটির বিষয়ে দুজনের কাছে ফিরে যাব, বিশেষ করে অরূপ রতন চৌধুরী নিশ্চয় এটা নিয়ে এটা থেকে নজর দেন এবং আলোকপাত করতে পারবেন যে বিশ্বে বলা হচ্ছে যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে ভারত, আফগানিস্তান, এমনকি তার বাইরে ইরান, এইসব দেশ এবং পশ্চিমা বিশ্ব তো আছে, মহিলাদের মধ্যে ধূমপানের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, পুরুষদের মধ্যে সেই তুলনায় সেই অনুপাতে কমেছে, কিন্তু মহিলাদের মধ্যে আবার সেই অনুপাতে বেড়ে যাচ্ছে। তো এর কারণ কি হতে পারে, এই সব দেশগুলি আমরা জানতে চাইব।
জি, আমরা শুরু করি তাহলে ডক্টর অরূপ রতনকে দিয়েই। হ্যাঁ, যে যে রিপোর্টটির উল্লেখ করলাম সেইটির প্রেক্ষিতে আপনি কি বলবেন যে বাংলাদেশে কমেছে, কি হারে কমেছে, এবং এটাতে নতুন ব্যবহারকারীরা কতটা বাড়ছে, পুরোনোরা কতটা ছাড়ছে, এবং আরো কি করা যায়?
আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে এই বিষয়টাকে আজকে নির্ধারণ করার জন্য ভয়েস অফ আমেরিকা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে গ্যাস যেটা রিপোর্টটা দেয় প্রতি 5 বছর পর পর, এটা জাতীয়ভাবে পরিচালিত একটা গুরুত্বপূর্ণ জরিপ এবং আন্তর্জাতিক মানের। তো যে জরিপে এই রেজাল্টটা এবার আসলো 2017 সালে, সেইটা একবার হয়েছিল 2009 সালে, এবার 2017 সালের রিপোর্টটা অলমোস্ট প্রায় 8 ইয়ার্স পরে আমরা পেলাম। যেটা সেটা আমরা 2009 সালের রিপোর্টে দেখি, বাংলাদেশে তামাকের ব্যবহার ছিল 4,60,00,000 মানুষ ব্যবহার করত, 43%, তখনকার হিসেবে ছিল 4,60,00,000, 15 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের মধ্যে তামাকের ব্যবহার ছিল বাংলাদেশে। এবারে রিপোর্টে আসছে যে 15 বছরের ঊর্ধ্ব যারা তাদের মধ্যে 3,78,00,000 এখন তামাক ব্যবহার করে, অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ টোবাকো ইউজার বাংলাদেশে ডিক্লাইন হয়েছে, মানে কমে গেছে, যেটা 4,60,00,000 ছিল সেটা 3,78,00,000 আসছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেখানে হচ্ছে পুরুষ ধূমপায়ী, পুরুষ তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল 58%, মহিলা ছিল 28.7% 2009 সালে, এবারে হয়েছে 2017 সালে দেখা যায় যে 58 থেকে পুরুষ নেমে 46% নেমে আসছে, 46%, এবং মহিলারা 28% ছিল, এটা 25% নেমেছে। এটা ওই যে আবার কথাই আগে ফিরে যায় যে মহিলাদের মধ্যে সংখ্যাটা আনুপাতিক হারে কমে নাই অতখানি। আর যেটা প্যাসিভ স্মোকিং, যেটা আমরা সবসময় ভয় পাই যে যারা ধূমপান করেন তারা শুধু শিকার হন, কিন্তু যারা ধূমপায়ী পাশে থাকে তারাও তো পরোক্ষ ধূমপানের শিকার, তারাই। হ্যাঁ, এবং সেটার সংখ্যা কিন্তু কমে গেছে, 2009 সালে ছিল পরোক্ষ ধূমপানের শিকার বাংলাদেশে 54.9% মানুষ, এখন সেটা কমে আসছে 39%। অর্থাৎ মানুষ কিন্তু এখন সচেতন হচ্ছে, ধূমপায়ী থেকে দূরে থাকছে বা তাদেরকে ত্যাগ করছে। আর পরোক্ষ ধূমপানের শিকার যেটা ওয়ার্কিং প্লেসে ছিল আগে 63%, এখন সেটা 42.7% নেমে আসছে। অর্থাৎ মানুষ কিন্তু কর্মক্ষেত্রেও ধূমপায়ী ওই ঘরে তাকে ধূমপান করতে দিচ্ছে না।
যেমন আমাদের এখানে আছে, যেটা আমরা বলি যে আমাদের কর্মক্ষেত্রে পশ্চিমা বিশ্বে যে বিভিন্ন দেশে আমরা দেখতে পারি যে কাজের যেখানে আমাদের আমরা কাজ করি সেইখানে কর্মক্ষেত্রে ধূমপান করা নিষিদ্ধ। বিশেষ করে ভয়েস অফ আমেরিকার এই বিরাট ভবনে তো একেবারেই নিষিদ্ধ, সরকারি পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে, হ্যাঁ অনেক ক্ষেত্রে অফিস আদালত রেস্তোরাঁ, হ্যাঁ এবং একটি নির্দিষ্ট, সেটাই যে নির্দিষ্ট একটা স্থান নির্ধারণ করা থাকে
আপনার 63 থেকে 42 তে নেমে আসছে। আর পরিবহনে কিন্তু এখনো কমে নাই, সেটা দেখা যাচ্ছে যে পরিবহনে ধূমপানের শিকার আগে ছিল 26.3%, এখন 23.4%। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে আমাদেরকে আরো কার্যক্রম চালাতে হবে।
আচ্ছা, আমরা কি একটু প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের আপনার কার্যক্রম সম্পর্কে জানবো, জানতে পারি যে ধূমপান নিরসনে বা তামাক ব্যবহার নিরসনে আপনাদের মতো যারা কাজ করছেন এন্টি টোবাকো ক্যাম্পেইন, তারা কি করছেন এবং কি অগ্রগতি হয়েছে?
হ্যাঁ, আমরা যে কাজটা করছি আসলে সেটার ফলাফল এই যে সম্প্রতি যেটা প্রকাশিত হলো তার মধ্যেই আসলে নিহিত আছে। আমরা দেখছি যে এটাকে বলছি যে রিলেটিভ রিডাকশন, দাদা অরূপদা যেটা বললেন যে প্রায় 18.5-18.5% তামাকের ব্যবহার কমেছে 2009 সালের তুলনায় 2017 সালে। তার মানে এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ফলাফল। এবং এইটা একই সাথে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে 2040 সালের আগেই বাংলাদেশকে তামাক মুক্ত উনি করতে চান আর কি। সেই ক্ষেত্রে উনি যে আইনি পদক্ষেপ গুলো নিয়েছেন, যেমন 2013 সালে আইনটাকে সংশোধন করেছেন, 2015 সালে সেটাকে সেই অনুযায়ী বিধি তৈরি করেছেন, এবং এখন আপনি জানেন যে বাংলাদেশে সচিত্র স্বাস্থ্য সতর্ক বার্তা এটা প্রচলন হয়েছে 2016 সাল থেকে। এই ধরনের কিছু পদক্ষেপ এবং সেগুলোর পেছনে তামাক বিরোধী যে সংগঠনগুলো তাদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল এইসব নীতি গ্রহণের ক্ষেত্রে এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে। তার সুফলটা এখন আমরা দেখছি যে এই যে তামাকের ব্যবহার যেটা এটা হ্রাসমান, ক্রমহ্রাসমান। তবে আমাদের আমরা খুব বেশি যে এটাতে এটা তাৎপর্যপূর্ণ কিন্তু আমরা খুব বেশি সন্তুষ্ট না, কারণ ফলাফলটা আরো সন্তোষজনক হতে পারতো যদি সরকার FCTC যেটা আছে আপনি জানেন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, ওটা পুরোপুরি যদি প্রতিপালন করতো। আমাদের আইনের কিছু স্টিল কিছু দুর্বলতা আছে, সেটাকে আমরা চাচ্ছি সেটা যদি পরিপূর্ণভাবে প্রতিপালন করত তাহলে হয়তো এই যে পরিবর্তনের হারটা, এই যে হ্রাসমানতা, এটা আরো হয়তো ত্বরান্বিত হতে পারত। এবং আমাদের কিছু সংশয়ও আছে, আপনি জেনে থাকবেন হয়তো অতি সম্প্রতি সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নামে জাপান টোবাকোকে এখানে ব্যবসার একটা সুযোগ দিয়েছে। আকিস টোবাকোর প্রায় ব্যবসাটা তারা 1.5 বিলিয়ন US ডলারে তারা এটা কিনে নিচ্ছে। তো এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি যখন আমাদের মতো দেশে তামাকের ব্যবসা শুরু করে, আবার একসাথে আমরা চাচ্ছি যে 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ করব, সেইটা একটু আসলে এটা ঠিক মানে সংগতিপূর্ণ হয় না। এবং এদের মূল টার্গেট থাকে আমাদের যুব সমাজ বা ইয়ুথ জনগোষ্ঠী। আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 31% জনগোষ্ঠী হচ্ছে যুবক, এবং তামাক কোম্পানির টার্গেট থাকে এই যুবকদেরকে তামাকে আকৃষ্ট করা, কারণ একবার আকৃষ্ট করতে পারলে 30-40 বছর তাদের আর কোনো ধরনের অ্যাড প্রচারণার দরকার হয় না। সেই দিক থেকে আমরা সংশয় প্রকাশ করছি যে সরকার এই ধরনের সবরীতি নীতি থেকে সরে আসতে হবে, নাহলে একই সাথে তামাক মুক্ত বাংলাদেশ অর্জন, আবার মাল্টিন্যাশনাল কোম্পানিকে ইনভাইট করা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নামে, সেইটা ঠিক আমাদের দিক থেকে আমরা একটু সংশয় প্রকাশ করছি।
হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি আপনাদের দুজনের কাছেই প্রশ্ন রাখতে পারি। সেলিম, আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে তামাকের ধূমপানের এটা আসক্তিটা কমছে রিপোর্ট অনুযায়ী, কিন্তু অনেকের প্রশ্ন, তাদের সঙ্গে আমরা বলতে চাই যে অন্য কোনো মাদকে আসক্তির কারণে কি এইদিকে হারটা কমেছে, তেমন হতে পারে?
এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের একটা গবেষণা হয়েছে এবং আন্তর্জাতিক গবেষণা দেখা যায় যে ধূমপানটা হচ্ছে মাদকাসক্তির হচ্ছে নাটের গরু, যেটাকে আমরা স্টার্টার বলি। অর্থাৎ আমাদের গবেষণায় দেখানো হয়েছে মাদকাসক্তদের মধ্যে 98% হচ্ছে ধূমপায়ী, অর্থাৎ ধূমপান দিয়ে তারা তাদের নেশাটা শুরু করে। এবং বৈজ্ঞানিক ভাবে বলা হয় যে মাদক তামাকের মধ্যে যে 7,500 রাসায়নিক পদার্থ আছে, কেমিক্যালস, টক্সিক প্রোডাক্ট, তার মধ্যে 70 কার্সিনোজেনিক এবং একটি হচ্ছে মাদক, সেটার নাম হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা যেন ব্রেইনের রিসেপ্টর সেলে যায়, তখন সে আরেকটা সিগারেট চায়, 1 থেকে 10টা, 10টা থেকে 20টা, এবং পরবর্তীতে যখন তার আর এই নিকোটিনের কাজ হয় না, তখন সে আদার ড্রাগসে চলে যায়, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, হিরোইন, আপনার ইয়াবা, বর্তমানে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি প্রচলন, এইগুলোতে আসক্ত হচ্ছে। সুতরাং গবেষণায় দেখানো হচ্ছে যে তরুণদের মধ্যে সিগারেট থেকেই শুরু হয় এবং পরবর্তীতে এই কিশোর তরুণরা কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে।
আচ্ছা
সেলিম, তুমি নাম কয়েকটা বলবে?
আচ্ছা, আমাদের ফেসবুকে অনেকেই ইতিমধ্যে, হ্যাঁ, শঙ্কর হালদার যোগ দিয়েছেন, অজয় কুমার সরকার, জয়ন্ত হৈমন্তী, শ্রোতারাও জানেন যে কারো কারো কারা কারা ধূমপান করেন, প্রসঙ্গত জানাই আমরা করি না। আচ্ছা, একজন শ্রোতা লিখেছেন যে আমরা অনেকেই জানি কারা কারা।
ভালো কথা ভাই, আপনারা যারা করেন না তারা তো আসলেই সাধুবাদ জানাই।
মাসুম বিল্লাহ নামে একজন শ্রোতা
আমাদের যাতে করে না তাদেরকে সাহায্য করে,
হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে তামাক জাতীয় দ্রব্য কমলেও নেশা বলতে এই সময় ইয়াবাই সবচেয়ে বেশি, শহর ও মফস্বলের দিকে তাকালে দেখা যায় এর ভয়াবহতা। মোহাম্মদ মাসুদুর রহমান অনেকেই মন্তব্য করেছেন, নাজমুন্নেসা পেয়ারি রোকেয়াপাকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনিও দেখছেন আমাদের এই অনুষ্ঠান। তো আমার, আচ্ছা, আমাদের ভয়েস অফ আমেরিকার একজন রিপোর্টার কিছুদিন আগে একটি রিপোর্ট করেছিলেন, ক্যারল পিয়ারসন, তার রিপোর্টের কিছু সাউন্ড বাইট আমি নিয়ে এসেছি আজকে শোনানোর জন্য। তাতে তিনি বলেছিলেন যে ধূমপান নিয়ে বা মাদকের তামাকের ব্যবহার নিয়ে যত রকম গবেষণা হয়েছে তাতে ধূমপানের পক্ষে কিংবা তামাকের পক্ষে একটি মাত্র যুক্তিও দেখানোর কোনো উপায় নেই। এবং তিনি বলেছেন যে হ্যাঁ, উপায় নেই, কোনো যুক্তি এর পক্ষে দেখানো যায় না, মানে ধূমপান ভালো এই কথা বলার কোনো কারণই নাই। আচ্ছা, তিনি বলেছেন যে আপনি যদি মাত্র একটি সিগারেটও দিনে খান তবুও আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা 50% বাড়বে, আর স্ট্রোকের সম্ভাবনা বাড়বে 30%।
আচ্ছা,
ক্যারল পিয়ারসন তার রিপোর্টে আরো উল্লেখ করেছেন যে পৃথিবীতে গড়ে 70 লক্ষ মানুষ মারা যাচ্ছে ধূমপান সংক্রান্ত বা তামাক ব্যবহার সংক্রান্ত কারণে। আর লাং অ্যাসোসিয়েশনের একজনের মন্তব্য তিনি দিয়েছেন, আমি সেটি এখন শুনিয়ে তারপরে আলোচনায় আসব। এবং তিনি বলেছেন যে 15 থেকে 17 বছর বয়সীদেরকে ধূমপান থেকে বিরত রাখা দরকার,
কারণ
তখনই হলো আসল সময়।
ওই যে যেটা বললেন যে সেই সময় শুরু হয়, তারপরে 40-50 বছর আর কোনো প্রয়োজন নেই তার কোনো।
ডক্টর চৌধুরী এবং মিস্টার জুবাইর, আমি একটু শোনাই এই সাউন্ড বাইটটা।
Cuts off access for people 15 to 17 years old because they a lot of times they'll go to their older friends who are 18 in high school, but they're not as likely to hang around with people who are 19 or 20 or 21.
আচ্ছা, এই রিপোর্টে তিনি বলছিলেন যে ধূমপানে আসক্তি শুরু হয় কিভাবে 18 থেকে এবং তাদের
17 18 এই বয়সী, মানে একেবারে
টিনেজার, যেটা আমরা বলি যে টিনেজটাই সবচেয়ে খারাপ, এই টিনেজটাই শুরু হয় আমাদের, আমরা যেটা বলি আর কি।
হ্যাঁ, তখন একটা বিলাসিতার ভাব আসে, নিজেকে একটা
ফ্যাশন একটা থাকে,
হ্যাঁ, সেটা বন্ধু বান্ধবদের সাথে নিজেকে প্রমাণ করার যে হ্যাঁ
আমি পারি। কথা এই প্রসঙ্গে আমি বলে দিতে চাই রোকেয়াপা,
হ্যাঁ বলুন,
যে বাংলাদেশে কিন্তু আমাদের এখনো যেগুলো বস্তি ইসলাম এরিয়াতে এবং সেখানে দেখা যায় যে পথ শিশুরা তারাও কিন্তু এখন ধূমপানে আসক্ত হচ্ছে, মানে তাদের বয়স কিন্তু 7, 8, 9, 10।
তারা
এইসব শিশুদেরকে দেখা যাচ্ছে যে তারা এর থেকে মাদকের দিকেও চলে যাচ্ছে।
আমরা যুক্তরাষ্ট্রে সরকারি যে নিয়ম তাতে বিভিন্ন রাজ্যে 21 বছর বয়সের কম হলে কেউ কিন্তু সিগারেট কিনতে পারে না দোকানে গিয়ে, আইডি দেখাতে হয় কিনতে গেলে।
বাংলাদেশে
আইন তো আছে, আইনের ফাঁক খবর তো অনেক থাকে, এটা কার্যকর হয় না। একজন গিয়ে তার হয়তো বন্ধু বা বন্ধু মহলে যারা বয়স্ক আছে একটু মানে 20-22 বছর বয়স হয়েছে তাদের মাধ্যমে কিনে নিতে পারে। বাড়িতে বাবা মাকে লুকিয়ে যদি বাবা মা ধূমপান করেন সেখান থেকেও নিতে পারে। আর সব থেকে বড় কথা যে বাড়ি থেকে পরিবারের ভিতর থেকে শুরু হয়, সেটাই একটা কথা। হ্যাঁ সেলিম, যেটা
আইনের একটা ব্যাপার আছে আপা, কারণ হচ্ছে দেখেন আমাদের দেশে ওই এটা বলে যে একটা সিঙ্গেল স্টিক এইটা কেনার সুযোগ আছে, যেমন বিদেশে দেশে অন্যান্য দেশ উন্নত দেশগুলোতে আপনি এক প্যাকেট ছাড়া কিনতে পারবেন না। এখন যারা একটা একটা স্কুলের বাচ্চা ও যখন একটা সিগারেট কিনতে পারে সিঙ্গেল স্টিক, ও কিন্তু ওর পকেটের খরচ দিয়ে এটা কিনতে পারে, কিন্তু এক প্যাকেট যদি ওর কিনতে হতো তাহলে কিন্তু সে এটা সহজে কিনতে পারতো না। সুতরাং এই যে সহজলভ্যতা সেটা যদি ওই আইনটা
আমাদের দেশে ম্যাক্সিমাম এই স্টোরের সামনে বিক্রি করা যায়, দোকান আছে
বিক্রেতা
যারা তারা কিন্তু ব্যবসায়ী, যারা ব্যবসায়ের দিক থেকে কিন্তু অত্যন্ত মানে সূক্ষ্ম একটা চাল এটা বলবো, যে একটা সিগারেট কেন তারপরে তো প্যাকেটে আসবে, একটা একটা করে কিনতে কিনতে প্যাকেট হয়ে যাবে,
পুরো প্যাকেটটাই তারা বিক্রি করে।
আচ্ছা আমার কাছে
এভাবে কিন্তু তারা
ব্যবসা শুরু করে, তাদের ব্যবসায়িক দিক থেকে এটাই সাফল্য।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগে যারা কর্মরত আছেন তারা বিভিন্ন ভাবে গবেষণা করছেন যে ধূমপান কিংবা তামাকের ব্যবহার কমাতে, ওপিওয়েড ক্রাইসিস এই দেশে বড় একটি সমস্যা, কমাতে কি কি করা যায়। এবং গবেষণায় যে একজনের সাউন্ড বাইট আমি শোনাবো, ইমানুয়েল গাকিডো নামে একজন বলেছেন যে তামাক ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করা মাধ্যমে এই ধূমপান বা তামাকের ব্যবহার কমানো সম্ভব। আমি ছোট্ট করে আরেকটি সাউন্ড আছে সেটি শোনাই।
বেশ,
the countries that have had the greatest decline seem to have multiple tobacco control measures in place,
মানে আইনের ব্যবহার
কঠোর যেসব দেশে আছে
কঠোরভাবে প্রয়োগ করতে হবে,
সেটাই।
সিগারেটের উপর কর বৃদ্ধি করতে হবে, তামাক জাত দ্রব্যের দাম বাড়িয়ে দিতে হবে, টিনেজারদের কেনার সাধ্যের মতো যেন না হয়, একটি শলা না কিনে।
আমরা হ্যাঁ ওই একটি শলা যখন কিনছে তখন তো এটা আস্তে আস্তে বাড়ছে।
তারপরে ডক্টর অরূপ রতন বললেন যে ওয়ার্ক স্পেস কিংবা পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করার নিয়ম করতে হবে,
মানে অনেক বিধি নিষেধ থাকলেও কিন্তু যারা করবে বা চাইবে
পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এখনো আছে, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে পাবলিক প্লেসে ধূমপান করে তাদেরকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা বা তাদেরকে পেনাল্টি দেওয়া বা শাস্তির ইয়েতে আনা, আওতায় আনা, সেটা কিন্তু হচ্ছে না ঠিক মতো।
আইন আছে, প্রয়োগ নাই।
ডিমান্ড করতে পারি যেটা FCTC ফ্রেমওয়ার্ক কমিটি টোবাকো কন্ট্রোল যেটা কথা আমরা বলি, সেটা পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হলে বাংলাদেশে তামাকের হার কমানো যাবে।
আমি দাদার সাথে একমত যে বাংলাদেশে বড় একটা অসুবিধা, এটা একদমই একটা WHO-র একটা পরিসংখ্যান থেকে যে আমরা দেখেছি যে 116 দেশের মধ্যে বাংলাদেশে তামাকের দাম মানে কমের দিক থেকে 3 নম্বরে আছে। মানে বাংলাদেশে তামাক পণ্য খুবই সস্তা থেকে সস্তাতর হচ্ছে, বিশেষ করে আপনি জানেন যে গুল, জর্দা এগুলো এতই সস্তা যে যে কেউ অল্প আয়ের মানুষগুলো, যেগুলো আমাদের যারা গরিব মানুষ বিশেষ করে, তাদেরকে আসলে তো সুরক্ষা দেওয়া উচিত, তাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া উচিত। যারা ধনী মানুষ তারা হয়তো চিকিৎসা নিতে পারে তামাক জনিত কোন অসুস্থতার কারণে, কিন্তু এই আমাদের গরিব মানুষগুলো সেগুলো কিন্তু খুবই সস্তায়, বিড়ি, গুল, জর্দা এগুলো কিন্তু খুবই সস্তায় পাচ্ছে। তো এটা বুদ্ধি হচ্ছে যে এটাতে যদি আমরা এটার উপরে কর বাড়িয়ে দিই এবং এটাকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে স্বাস্থ্য খাতে খরচটা সেটাও কমানো সম্ভব এবং এই গরিব মানুষগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব। এই গরিব মানুষগুলো কিন্তু জানেও না যে এই
কতটা
খেলে তাদের স্বাস্থ্য ক্ষতি হয়, তারা হয়তো একটা সামাজিক রীতিনীতির মধ্যে দিয়ে এখনো মনে করে যে এটা একটা সামাজিক বিষয়, একটু জর্দা পানের সাথে খাবো,
সেটাই যে ভালো লাগবে খাওয়ার পরে।
আমাদের দাম বাড়িয়ে দিতে হবে এবং এদের এটা ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে।
আচ্ছা, আরেকটি বিষয় হলো সম্প্রতি উন্নত বিশ্বে বাংলাদেশেও হয়তো ইদানিং শুরু হয়েছে ই সিগারেট, মানে ধূমপানের বিকল্প হিসেবে
ইতিমধ্যে বিতর্ক চলছে, সাইন্টিফিক্যালি এটা বলা হচ্ছে যে ই সিগারেট ইজ ইকুয়ালি হার্মফুল লাইক টোবাকো, এবং এই জন্য ক্যানাডাতে অলরেডি তারা কিন্তু এটা নিয়ে ব্যান করার পরিকল্পনা নিচ্ছে, সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে। ই সিগারেটের মধ্যে যে ধরনের কেমিক্যাল থাকে এবং সিগারেটের যে ক্ষয়ক্ষতি হয় এবং ই সিগারেটে দেখা গেছে সম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, সুতরাং ই সিগারেটের যে প্রচলনটা একটা সাবস্টিটিউট হিসাবে অনেকে মনে করছে ধূমপানের একটা সাবস্টিটিউট হতে পারে,
আপনারা যদি কেউ আপনাদের প্রশ্ন থাকে মন্তব্য থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি স্টুডিওতে, আমাদের ফোন নাম্বার
2062-3062। দিনাজপুর থেকে বলছি।
আচ্ছা, আপনার কি বক্তব্য ভাই?
আমার বক্তব্য হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই আমি ধূমপান বিরোধী, আমি এ পর্যন্ত আমার বয়স এখন 35 ক্রস করেছে, আমি কখনো ধূমপান করিনি, এবং আমি আমার সোটা ক্লাবের মাধ্যমে একটা ইভেন্ট রেখেছি যে ধূমপান বিরোধী আন্দোলন করার জন্য। আমার আজকে প্রশ্ন হচ্ছে, আজকে যারা প্যানেলে আছেন, তো প্রশ্ন হচ্ছে যে এরকম যে আমরা সবাই জানি যে ধূমপান ক্ষতিকর, এটা পরিবেশের জন্য ক্ষতিকর, আশেপাশে যারা থাকবেন, হ্যাঁ মানুষ জন তাদের সবার জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এটা যেমন সিগারেটের প্যাকেটে গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যুর কারণ, এটি ধূমপান করলে পরে ক্যান্সার হয়, হ্যাঁ এইটা জেনে শুনেও আমরা ধূমপান করি, পাশাপাশি এই যারা যারা কোম্পানি আছেন, যারা এই আপনার বিড়ি সিগারেটের আপনার উৎপাদক যারা আছেন বা কোম্পানি আছেন, তারা ফলাও করে অ্যাড দেন বা বিজ্ঞাপন দেন, এই বিজ্ঞাপনে বিশিষ্ট ব্যক্তিরা বা মডেলরাও অ্যাড দেন, তো সরকার দেখে শুনে জেনে শুনে জানতে চায় যে এটাতে মৃত্যুর কারণ করতে পারে, ক্যান্সারের কারণ করতে পারে, তো এরপরও সরকার এটাকে উৎসাহিত করতেছে, ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, তাহলে এরকম না যে প্যাকেটের গায়ে লেখা আছে যে ধূমপান বিষপান বা মৃত্যুর কারণ, আবার ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, মানুষকে এটা গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে, তো এটা একটা সরকারের মনে হচ্ছে যে সাধারণ যারা মানুষ আছে এদের সঙ্গে এটা প্রমোশন নয় কি?
হ্যাঁ, সেটা তো আমরা দুজনের কাছ থেকে জানতে চাইবো, আপনাদের মন্তব্য কি?
আপা আরো একজন আছেন, তার প্রশ্নটাও নিয়ে নেই আমরা।
আচ্ছা, এক মিনিট, আমরা আরেকজন শ্রোতা আছে, তার প্রশ্নটাও নিয়ে নিই। হ্যালো, যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার প্রশ্নটা বলুন, তাহলে আমরা সরাসরি যেতে পারি আমাদের প্যানেলে যারা আছেন তাদের কাছে।
আমি যেহেতু আমাদের আগামী গত বুধবার ঈদ মোবারক জানাচ্ছি, আমি সবাই
ঈদ মোবারক অগ্রিম।
আমি প্রশ্ন শুনে যাচ্ছি, প্রশ্ন হচ্ছে যেমন আমাদের যেগুলো আমাদের ছোটা ক্লাব আছে, এই ছোটা ক্লাব গুলো কোনো আমাদের অনেক একটি, সেটি হলো যেমন আমার একটি ক্লাব আছে, আমার ক্লাবের নাম হচ্ছে, আমি একটা ক্লাবের নাম দিচ্ছি ধুমধার একটা, যেটার ছোটা ক্লাবের আমি ওখানকার সভাপতি।
আচ্ছা,
এখন আমার প্রশ্ন হচ্ছে এখন ক্লাবে যে আমরা এই আমি কিন্তু মানে বিভিন্ন বেতার সংযুক্ত আছি, জড়িত আছি, তা আমরা এই যে ক্লাব দুটো যেগুলো ছোটা আছে আমরা কিন্তু অনেক অ্যাক্টিভ আছি, কেন আমরা ধূমপান নিজে করবো না, অন্যকে করতে দিব না।
চমৎকার।
এখানে আরেকটি প্রশ্ন হিসেবে দেখা যায় সেটা হলো এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা এই যে 14-15 বছরের তারা কোনো ধূমপান মানুষের সাথে মাদকের সাথে কোনো জড়িত হচ্ছে, আমি একটা কথা বলবো সেটি হচ্ছে আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে আড্ডা দিচ্ছে, একটা ভালো বন্ধুর সাথে যদি আড্ডা দেয় তাহলে অবশ্যই মনে হয় ভালো বন্ধুর সাথে কথাবার্তা অনেক কিছু শেখানো যায়, খারাপ বন্ধুর সাথে মিশতে গেলে।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, বুঝতে পেরেছি। এখন
আমাদের
প্রশ্ন ছিল আপা যে মানে স্ববিরোধী ভূমিকায় দেখা যায় বেশি
প্যাকেটের উপরে লেখা আছে সতর্ক করে দিচ্ছে, আবার সব
প্রথম জনের প্রশ্নের উত্তরে বলতে চাই যে ওনার হয়তো এই ধরনের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এটা একটু মনে রাখতে হবে যে আইনগত দিক থেকে তামাকটা কিন্তু নিষিদ্ধ না,
তামাক আমরা নিয়ন্ত্রণের কথা বলছি, যেমন মাদকটা কিন্তু নিষিদ্ধ। নিয়ন্ত্রণের জিনিসটাকে আমাদের কিন্তু আইন কানুন বিচার প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সরকারের সদিচ্ছা আছে, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে উনি 1940 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশের ঘোষণা দিতেন না, সেটা তিনি দিয়েছেন। আইন প্রণয়ন করা হয়েছে, আইন বাস্তবায়ন হচ্ছে, হয়তো গতিটা স্লথ গতিটা অতটা হয়তো ভালো না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ফলাফলটা পাচ্ছি যে তামাকের ব্যবহার আস্তে আস্তে
মানে সদিচ্ছাটা আছে।
আসলে বাংলাদেশ সহ আমি এখানে এইটুকুই যোগ করব যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকারি পর্যায়ে কিন্তু সদিচ্ছা রয়েছে, সবাই বলছেন যে নিয়ন্ত্রণ করুন, এবং অবশ্যই তারা কেউই চান না যে নিজেদের ছেলেমেয়েরা এই ধরনের ধূমপানে তাদের আসক্তি বেড়ে যাক বা এট অল তারা ধূমপান করুক, কেউই চান না, কোন মা বাবা চান না, যেমন সরকারও চান না।
জি বলুন।
এইটা এই কথাটা আমি একটু বলতে চাই যে এই জন্যই এই যে বদল কথাটা বললেন যে এই তামাকটা ক্ষতিকর, তারপরে আমরা বলি যে তামাক আমরা বন্ধ করতে পারছি না। এই জন্যই তো আপনার বিশ্বের প্রায় 200টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা জাতিসংঘে একত্রিত হয়ে অ্যানোনিমাসলি ডিসিশন নিলেন যে প্রতিটা দেশে পৃথিবীর তামাক নিয়ন্ত্রণ আইন প্রচলন করতে হবে, এবং সেটা পরিপ্রেক্ষিতে কিন্তু এই আইনটা প্রায় প্রতি দেশে হয়ে গেল, যাতে করে আর কোন খাদ্যদ্রব্যের উপর এইভাবে আইন করে কিন্তু নিতে বলা হয়নি, যেটা জেনেভা কনভেনশনের পরে, জাতিসংঘের জেনেভা কনভেনশনের পরে দেয়ার ওয়াজ নো কনভেনশন, দেয়ার ওয়াজ দ্য সেকেন্ড কনভেনশন টোবাকো কনভেনশন। এইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে, এই জন্য প্রতিটি রাষ্ট্রে তামাকটাকে একটা সহনীয় পর্যায়ে এখন নিয়ন্ত্রণে এনে, এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিয়েছেন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আন্তর্জাতিক আইন বিষয়ক একটি বক্তব্য আমার নেওয়া আছে সাউন্ড বাইট। আমি ওই যে এমানুয়েল গাডিকোর যে কথা শুনিয়েছিলাম তার ছোট্ট আরেকটি কথা আমি শোনাই।
We don't know if there's a single one strategy that works more effectively than others, but collectively the tobacco control policies that are promoted by the global tobacco control community and the World Health Organization, if implemented as designed, they do work.
সবার মিলে যে একটা, যেটা ডক্টর আরুফ রতন বললেন যে জাতিসংঘের এখানে বা জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে 200টি দেশ একসাথে মিলিত হয়ে এই তামাক নিয়ন্ত্রণ ধূমপান নিয়ন্ত্রণ করার বিষয়ে একমত হয়েছিলেন, সেটা একটা বিরাট পদক্ষেপ।
আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো যে মানুষ ধূমপান ছাড়ছে বিভিন্ন ভাবে, আপনারা যারা ডাক্তার আছেন তারা নানান রকম বিকল্প দিচ্ছেন, প্যাচ দিচ্ছেন, কেউ গাম দিচ্ছেন, কেউ এইসব খেয়ে অনেকেই ধূমপান ছেড়ে দিচ্ছে, এই ধূমপান ছাড়ার হার এবং ধূমপান যারা নতুন করে শুরু করছে তাদের হারের একটা বড় গ্যাপ রয়েছে, কারণ জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, নতুন নতুন করে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, এই যে যে গ্যাপ, এই গ্যাপ কমিয়ে, হ্যাঁ এই এই দুই মানে ছাড়া এবং ধরা এই দুইটার গ্যাপ কমিয়ে একেবারে ধূমপান কমিয়ে আনার সম্ভাবনা মানে কত দ্রুত করা যায় বলে কোন গবেষণা আপনারা করেছেন কিনা বা পেয়েছেন কিনা,
দেখেছেন কিনা?
হ্যাঁ, না এটা এটা বিশ্ব
মানে
একজন করে বলুন, আমরা
আমরা আগে এবিএম জনাব এবিএম জুবায়ের কথা শুনি, তারপরে ডক্টর অরূপ রতন আপনার কথা শুনবো।
আমরা বলছি যে এটা বিশ্বে একদমই স্বীকৃত একটা পদক্ষেপ, যেটা আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে যদি আমরা ইনিশিয়েশনটাকে ঠেকাতে না পারি তাহলে পরে হচ্ছে তামাক নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এখন সেটার কিছু পরীক্ষিত পদক্ষেপ আছে, যেমন এটা যে বললাম প্রথমেই, এটাকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া। এখন যদি একটা শিশু জন্মেই দেখে যে এক প্যাকেট সিগারেট কেনা তার সাধ্যের মধ্যে না, তার যে পকেটে খরচ তার বাবা মা দেয় সেটা যে সে এটা কিনতে পারবে না, তখন কিন্তু সে এই এটার ব্যবহার আস্তে আস্তে কমে যাবে।
নতুন ব্যবহারকারী হবে না।
যত্র তামাকের ব্যবহার, যেমন যদি কেউ পাবলিক প্লেস গুলোতে তামাকের ধূমপান না করতে পারে, বাসস্থানে, অফিস আদালতে এইসব জায়গায় যদি ধূমপান সে না করতে পারে, তামাকের ব্যবহার না করতে পারে, কেনাটা তার জন্য একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এইসব বিষয় যদি আমরা সঠিকভাবে সঠিক মাত্রায় যদি আমরা আরোপ করতে পারি, তাহলে ইনিশিয়েশনটাকে ঠেকানো যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এই জিনিসটাকে খারাপ হিসেবে দেখবে এবং দাম এইটাকে আর ব্যবহারের দিকে তারা আকৃষ্ট হবে।
আসলে যদি হাতের কাছে না পায়, আর যদি বিধিনিষেধ থাকে যে তুমি এতক্ষণ অফিসে যদি থাকে, কেউ আট ঘন্টা কাজ করে, নয় ঘন্টা, তাহলে সে কতবার বাইরে যাবে আর ধূমপান করবে? এগুলো তো নিয়ন্ত্রণ করা সম্ভব। ডক্টর অরূপ রতনের কাছে আমরা যাব এরপর।
এই একই প্রশ্নে আপনি কোনো পরামর্শ দেবেন?
না, একটি প্রশ্ন আছে আমার ডক্টর অরূপ রতন। হ্যালো, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখছি যে বিদেশে আমরা দেখি, বিশ্বের অনেক দেশেই, যে ধূমপান থেকে বিরত রাখার জন্য অনেক, মানে কমানোর জন্য হার বা নিয়ন্ত্রণ করার জন্য প্যাচ বলুন যা কিছু নিখরচে দেওয়া হয়, বিনামূল্যে দেওয়া হয়। তো সেই রকম ধরনের কোন ব্যবস্থা বেসরকারি সরকারি পর্যায়ে বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার কোন দেশে চালু করা সম্ভব বা হয়েছে কিনা?
এই ব্যাপারে ওই ধরনের ফ্রি কোন ঔষধ দেওয়া হয় না বা প্যাচও দেওয়া হয় না, এইটাই একটা লেকিং বাংলাদেশে, যে অনেক ধূমপায়ী কিন্তু ধূমপান ছাড়ার জন্য আমাদের কাছে আসে। কারণ আমি এইসব নিয়ে প্রোগ্রাম করি বলে মনেকে মনে করে হয়তো আমি সাহায্য করতে পারি, কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা একটা ট্রিটমেন্ট করবে এবং পৃথিবীর সব উন্নত বিশ্বে কিন্তু তাই আছে, শুধু যে তাকে ওষুধ দিলেই হবে তা না, এটা একটা রেগুলার ফলো আপে একটা কাউন্সিলিং করতে হবে আস্তে আস্তে। সে খুব কম লোকই আছে যারা একটা ডিসিশনে উইল পাওয়ারে তারা ধূমপান ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় কাউন্সিলিং এর মাধ্যমে তারা কিন্তু আস্তে আস্তে ছাড়ে। এই জিনিসটা আমাদের দেশে এখনো সেইভাবে আমরা শুরু করতে পারিনি, যদিও আমার হাসপাতাল বারডেম হাসপাতালে আমরা একটা টোবাকো কুইট প্রোগ্রাম অলরেডি শুরু করেছি, যেহেতু আমি টোবাকো কোনো টাস্ক ফোর্সের একজন মেম্বার, আমি কমিটমেন্ট দিয়েছিলাম মিস্টার ফেলকে যে আমরা করবো এবং অলরেডি করেছি। দুঃখজনক হলেও সত্য যে এগুলাতে পেশেন্টরা রেগুলার ফলো আপ করে না এবং তাদেরকে ফলো আপ করানো খুব জটিল। আমাদের বিদেশে আপনি যেটা বলছেন আপা যে ফ্রি এগুলা নিকোটিন প্যাচ বা ওষুধপত্র দেওয়া হয়, সাহায্য করা হয়, সেই ধরনের আমরা যদি সাহায্য পেতাম, একটা ফান্ডিং এখানে খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো যদি করা যায়
সরকার,
তাহলে অনেক ধূমপায়ীর সংখ্যা কমে যাবে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে টোবাকো ইন্ডাস্ট্রি, তারা কিন্তু সবসময় মুনাফালোভী, তারা সবসময় চায় মার্কেট কিভাবে ঢুকবে। একদিকে টোবাকো ইন্ডাস্ট্রি তাদের বিভিন্ন ভাবে সরকারি লোকদেরও বাজেট আসলে যেমন প্রভাবিত করতে চায় ট্যাক্স না কমানোর জন্য, তেমনি ভাবে তারা তরুণ যুব সমাজের মধ্যে ঢুকে যায় বিভিন্ন ভাবে ছলা কৌশল করে এবং তারা কিন্তু তরুণদেরকে আকৃষ্ট করে ধূমপানটা ধরিয়ে দিচ্ছে, ফলে এইটাও একটা কারণ। আরেকটা হচ্ছে যেটা আমি বললাম যে যারা ধূমপান ছাড়তে যাচ্ছে তাদেরকে আমরা সহায়তা দিতে পারছি, এই দুই কারণে আমরা কিন্তু বাংলাদেশে সেই
পরিমাণে আমাদের সময় একদম ফুরিয়ে আসছে। সেলিম কিছু বলতে চাইছিলে ফেসবুকে?
আমি আগে ধন্যবাদ জানিয়ে দেই অরূপ রতন চৌধুরী এবং এবিএম জুবায়ের, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফেসবুকে আজকে আমাদের আপনাদের এই অনুষ্ঠান শোনার জন্য অনেক লোক যোগ দিয়েছে, তিন চারজনের কথা আমি বলে শেষ করছি। মোহাম্মদ মামুনুর রশিদ লিখেছেন, ধূমপান কি মুক্ত করা যাবে? জয়ন্ত হৈমন্তী লিখেছেন, কাউন্সিলিং অত্যন্ত জরুরি। হাফিজুর রহমান লিখেছেন, ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি, আগে ধূমপান কমাতে হবে। সিদ্ধার্থ দা আমাদের সঙ্গে যোগাযোগ করুন একজনকে ধূমপান ছাড়ার ব্যাপারে হেল্প করার জন্য। আহসানুল হক সোহেল লিখেছেন, শেষজন, ধূমপান ছাড়তে হলে প্রথম পারিবারিকভাবে পদক্ষেপ নিয়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে হবে, এটাই আমার ধারণা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমরা আগেই বলেছিলাম সেলিম, আমাদের কিন্তু এবার উঠতে হয়। তো আজকে আলাপনের আলোচনা এই পর্যন্তই। সেলিম, আমরা উঠি এবার, এবার তো খবরের সময় হয়ে এলো। তো শ্রোতা দর্শক যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর প্যানেলে যারা ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমাদের সঙ্গে থাকার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।